প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدنی چینلے درشک بندو پرشن گیان چابی یہ انوشٹھانے اپنا ساگتم آسن بھالو بھالو نیو سہکارے ہمیں یہ انوشٹھان کے دیکھار প্রস্তুতি নিই। আপনারা জানেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কেরাম দিয়ে থাকেন। আজকেও আপনাদের প্রশ্ন নেওয়া হবে এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেবের উত্তর আমরা শুনব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, যা সারমর্ম হচ্ছে যে তোমরা যা জানো না যারা জ্ঞানী ব্যক্তি তাদের কাছে তোমরা জেনে নাও, জানা যারা জানে না তাদেরকে উৎসাহ প্রদান করা হয়েছে, তোমাদের মধ্যে যারা জ্ঞানী তাদের কাছে গিয়ে তোমরা দিনের বিষয়াদি সম্পর্কে জেনে নাও। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল ওলামায়ে আহলে সুন্নাত এই উম্মতের জন্য অত্যন্ত একটি রহমত রয়েছে। আমাদের অনেক মাসআলা মাসাইল তারা সমাধান করে আমাদেরকে সহজভাবে বুঝিয়ে থাকেন। অত্যন্ত জটিল প্রশ্নকেও কত সহজভাবে আমাদের মুফতিয়ানে কেরাম আমাদেরকে বুঝিয়ে আমাদের জন্য আমাদের ইবাদতকে আমাদের জন্য অনেক আসানভাবে উপস্থাপন করে, যার কারণে আমরা সহজভাবে ইবাদত করতে পারি। যেহেতু হজের মৌসুম, হজের মাস, জিলহাজ মাস, এই মাসে মুসলমানরা আশিকানে রাসূলরা হজের উদ্দেশ্যে রওনা দেয়, হজ করে মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হয় এবং এই মাসেই কোরবানির মতো একটি ইবাদত আমরা করে থাকি। এর বিধিবিধান জানা অত্যন্ত জরুরি। অনেকে এত টাকা খরচ করে হজে যায়, হজের বিধানাদি না জানার কারণে দেখা যায় হজই তার হয় না। অনেকে টাকা পয়সা খরচ করে কোরবানির পশু ঘরে নিয়ে আসে, কোরবানি করে, কিন্তু বিধান না জানার কারণে তার সঠিকভাবে কোরবানি আদায় হয় না। তো এই জন্য শরীয়তের মাসআলা মাসাইল শিক্ষা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, ফরজ বিষয়ে ইলিম শিক্ষা অর্জন করা ফরজ, ওয়াজিব বিষয়ে ইলিম শিক্ষা করা ওয়াজিব রয়েছে। তাই অনুরোধ করব, যারাই এই অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আমাদেরকে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ সময়ে সুযোগে আমরা আপনাদের প্রশ্ন চালানোর চেষ্টা করব এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব থেকে উত্তরে নিব। আজকেও ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা কিছু প্রশ্ন নিব। তবে প্রশ্নের দিকে যাওয়ার পূর্বে আসুন, নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পড়ার ফজিলত আমরা শুনে নিই। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে সে দুরুদে পাক রব্বে কায়নাত জাল্লা জালালুহু কবুল করে নেয়, তাহলে সেই বান্দার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দেয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা প্রশ্নের দিকে যাব। জি, আমাদেরকে প্রশ্ন শুনিয়ে দিন।
আমি জানতে চাই যে আমি কোরবানি দিলে আমি কোরবানি কতটুকু মাংস রাখতে পারবো।
অত্যন্ত চমৎকার আমার ইসলামী ভাই প্রশ্ন করেছেন। যখন কোরবানি করা হয়, কোরবানির পশুর গোস্ত যখন চোখের সামনে চলে আসে, তখন অনেকেই লোভের মধ্যেও পড়ে যায় যে পুরোটি রেখে নেই না কী করি, অনেকে দ্বিধার মধ্যে পড়ে যান। তো মুফতি সাহেব আপনি বলেন, কতটুক কোরবানি দাতা নিজের কাছে গোস্ত রাখতে পারবে, এরও কি শরীয়তের কোনো বিধান রয়েছে কি না, সে সম্পর্কে আমাদেরকে কি বলবেন? জি মুফতি সাহেব,
কুরবানির মাংস এটা প্রকৃতপক্ষে আপনার মালিকানায়। আপনি চাইলে সব মাংস আপনার কাছে রাখতে পারেন, চাইলে সব সাদকা করতে পারেন, স্বজনদের দিতে পারেন, গরিবদের মাঝে বণ্টন করতে পারেন। আর মুস্তাহাব আমল হলো এটি যে এটা তিন ভাগে ভাগ করা হবে। এই তিন অংশের একটি অংশ আপনি আপনার ঘরের জন্য রাখবেন, একটি অংশ আপনি স্বজনদের জন্য, আর একটি অংশ আপনি গরিবদের মাঝে বণ্টন করুন। এটা মুস্তাহাব আমল। অবশ্য যদি কোনো ফ্যামিলির সদস্যই বেশি হয়, আর তাদের মধ্যে কুরবানি ওয়াজিব হওয়া ব্যক্তির সংখ্যা কম কিংবা একজনই থাকে আর কারো উপর ওয়াজিব হয়নি, তো পরিবারের সমস্ত সদস্যদের জন্য মাংস সে রাখতে পারে, তো এতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ যদি ঘরের ফ্যামিলি মেম্বার সদস্য বেশি থাকে তো যদি ঘরের জন্য রেখে দেয় এটাও ঠিক আছে, অন্যথায় মুস্তাহাবের উপর আমল করা উচিত। তিন ভাগে ভাগ করবে এটা অধিক উত্তম বিষয়, আর মুস্তাহাবের উপর আমল করা উচিত, তিন ভাগে ভাগ করুন তো ইনশাল্লাহ সওয়াব হাসিল হবে, নবী করিম আলাইহিসসালাম ইরশাদ করেছেন। এগুলো থেকে খাও, সংরক্ষণ করে নাও অথবা নেকি অর্জন করো, অর্থাৎ সাদকা করে নেকি অর্জন করো, সংরক্ষণও করতে পারেন অথবা নিজেও খেতে পারেন। তিন ভাগ করবেন তো ইনশাল্লাহ তিনটি কথার উপরে আমল হয়ে যাবে, সওয়াবও অধিক পাবেন।
মাশাআল্লাহ, যারা আমরা কুরবানি করে থাকি যদি এটি মুস্তাহাব একটি আমল, তিন ভাগ যদি করে দিই, এক ভাগ হচ্ছে নিজের জন্য, এক ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের জন্য, আর এক ভাগ হচ্ছে গরিব মিসকিনদের জন্য, যদি এভাবে করে নিই তাহলে এটি উত্তম একটি আমল রয়েছে। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী যিনি প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আতার কাদেরী রাজভী দামত বরকাতুল আলিয়া, অত্যন্ত চমৎকার একটি রিসালা রয়েছে, পুস্তিকা রয়েছে, সেটি হচ্ছে ঘোড়ার আরোহী। টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়ার আরোহী এই রিসালা। কোরবানি করার পূর্বে অবশ্যই উচিত আমরা যেন পাঠ করে নিই, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কোরবানির বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা এই রিসালার মধ্যেও পেয়ে যাব। অসংখ্য আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল কোরবানি বিষয়ে বিধান এর মধ্যে লেখা রয়েছে, যা সাধারণ যারা আমরা রয়েছি আমাদের জানা অত্যন্ত জরুরি রয়েছে। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।
পুরুষদের ইহরমের কাপড় কেমন হতে হবে?
জি মুফতি সাহেব, পুরুষদের মহিলাদের এহরাম এর মধ্যে কোনো পার্থক্য রয়েছে কি না, পুরুষদের এহরাম কীরূপ হতে হবে এ বিষয়ে কি বলবেন?
এহরামের দুইটি কাপড়, বেসিক তো দুটি কাপড়, একটি হচ্ছে তেহবন্ত আর একটি হচ্ছে উপরের চাদর। উত্তম হলো এটি যে এটি নতুন হওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, আর পুরাতন হলেও যেন ধোয়া হয়, আর কাপড়টি কোয়ালিটি সম্পন্ন হওয়া দরকার, যে সেটা এমন বারিক হবে না, পাতলা কাপড় হবে না, যে যাতে শরীর প্রকাশ পায়। কেননা মানুষ অনেক সময় এমন নর্মাল কটনের এমন সাধারণ কাপড় নিয়ে নেয় যার কারণে তাদের শরীর প্রকাশ পায়, শরীর প্রকাশ পায় এবং সতর পরিপূর্ণ ঢাকা হয় না। তো শরীয়তের দৃষ্টিতে এমন কাপড়, এমন এহরাম, এটা জায়েজ হবে না যে যার মাধ্যমে মানুষের সতর প্রকাশ পাচ্ছে। তো ভালো, যেগুলো মোটা কাপড় রয়েছে অনুরূপভাবে মোটা ধরনের কাপড় এগুলো ব্যবহার করবে। তোয়ালের চাদর মানুষ ব্যবহার করে, তো ঠিক আছে, তোয়ালের চাদরও ব্যবহার করতে পারে, অথবা এমনও করতে পারে তেহবন্ত আপনারা যেটা পরেন সেটা মোটা কাপড়ের হবে, মোটা কাপড়, মোটা কটনের হবে, আর উপরে যেটা পরবেন সেটা আপনারা তোয়ালের চাদর আপনারা ব্যবহার করতে পারবেন। তো এগুলো এহরামের জন্য মূলত ভালো, নতুন হলে ভালো, নতুন না হলে তাহলে পুরাতন। আর সাদা যেগুলো পরা হয়, উত্তম হুকুম হলো এটা যেগুলো যেন সাদা পরা হয়, আর কেউ যদি অন্য কালারের পরে, কেউ যদি ক্রিম কালারের নিয়ে নিল কিংবা অন্য কোনো কালারের পরিধান করল, তো আমরা এটা বলবো না যে তার এহরামই হয়নি, না না, তার এহরাম তো হয়ে গেছে, কিন্তু অধিক উত্তম হলো এটি যে আপনি সাদা কাপড়ের এহরাম সেটা পরিধান করুন। তো আপনার কাছে যে পুরাতন এহরাম মজুদ রয়েছে আপনি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন, এটাও হজের জন্য ব্যবহার করতে পারেন। আর যখন সেখানে যান, একের পর আরেকটু উমরা করেন, তারপরে আবার উমরা করেন, তো কিছু লোক প্রশ্ন করে, এহরাম তো নতুন নেই, আমরা যেটা এনেছি সেটাই ব্যবহার করছি বারবার। জি হ্যাঁ, অবশ্যই আপনি এটা করতে পারেন। অবশ্য একবার ব্যবহার করার পরে আপনি পানি ইত্যাদি দিয়ে এটাকে ওয়াশ করে পরিষ্কার করে নিন, কেননা এটা বেশিরভাগ ক্ষেত্রে ঘামার্ত হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়, আপনাকে তাওয়াফের জন্য মসজিদে হেরামে যেতে হবে, তো আপনি সেখানে দুর্গন্ধযুক্ত কাপড় পরিধান করে যাবেন না, এটাকে ওয়াশ করুন, পরিষ্কার করুন, তো এটা অধিক ভালো এবং উত্তম আপনার জন্য। তো এই জন্য মুদ্দা কথা হলো এটি দুটি চাদর যে কোনোভাবে আপনি নিতে পারেন, সাদা নিন, এটাই অধিক উত্তম হবে। কাপড় এমন হওয়া উচিত যার মাধ্যমে আপনার সতর ভালোভাবে ঢেকে নেওয়া যায়, যাতে কোনো সতরহীন অবস্থায় না পড়েন। অনেক সময় মানুষ তো ভালো এহরাম কিনে ফেলে কিন্তু পড়তে জানে না, কারণ এটা পরা হয় না, বাঁধা হয় না এখানে, তো এটা নিয়ে তিনি পেরেশান হন। বরং অনেক সময় এমন হয়ে থাকে যে তিনি অস্বাভাবিকভাবে বেঁধে মানুষের সামনে চলে আসে, মানুষও চিন্তিত হয়ে পড়ে, সে নিজের দিকে দেখতে থাকে, সামনের দিকে এহরাম ঠিক থাকলেও পেছনের দিকে ঠিক থাকে না, তো এই জন্য এহরামের নিয়মগুলো প্র্যাকটিস করে নেওয়া উচিত। নিজের ঘরের মধ্যে পরে নেওয়া উচিত, এখানে না পড়লে আপনি সেখানে গিয়ে হোটেলে পরে নেবেন। এটাকে আপনি কিছুটা রানিংয়ে নিয়ে আসুন, কারো থেকে শিখে নিন, যাতে কোনো ধরনের ভুল সংগঠিত না হয়।
জি মুফতি সাহেব, এহরাম সম্পর্কে আমাদেরকে বলেছেন অত্যন্ত চমৎকারভাবে, হজের নিয়ত সম্পর্কে মুফতি সাহেব আমাদেরকে বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রকৃতভাবে হজের নিয়ত করার এবং নিয়ত করে হজের উদ্দেশ্যে সফর করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আমি মোহাম্মদ মুক্তার হোসেন, মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন, মৃত ব্যক্তির নামে কি কুরবানি দেওয়া যাবে কি?
জি মুফতি সাহেব, এ বিষয়ে কি বলবেন?
জি হ্যাঁ, মৃত ব্যক্তির নামে অবশ্যই কুরবানি করা যেতে পারে। আর অনেক সময় তো এমন হয়ে থাকে যেটা করাটা জরুরি হয়ে পড়ে, যখন মৃত ব্যক্তি ওয়াসিয়ত করে যায়, অর্থাৎ মৃত ব্যক্তি ওয়াসিয়ত করলে আর সম্পদ এতটুকু রেখে গেল যে তার পক্ষ থেকে কুরবানি করা যেতে পারে, তখন তো ওয়াজিব অবস্থা হয়ে যায় কুরবানি করার জন্য। আর যদি এমনিতে তিনি বলে যান ওয়াসিয়ত তিনি করে গেছেন, সম্পদ তিনি রেখে যাননি কিন্তু ওয়ারিসদেরকে তিনি বলে গেছেন, তার ওয়াসিয়তের উপর এটা আমল করবে। অবশ্য যদি ওয়াসিয়ত না করে এবং এভাবে দুনিয়া থেকে চলে যায়, আওলাদের এটা ইচ্ছা হয় যে তার মা বাবার পক্ষ থেকে কুরবানি করবে, তো একেবারেই ভালো কথা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরত থেকে, তালিমাত থেকে এই বিষয়টিও আমরা পেয়ে থাকি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মাওলায়ে কায়নাত আলিউল মুর্তজা কররামাল্লাহু তাআলা ওয়াজাহুল করিমকে বিশেষভাবে ওয়াসিয়ত করেছিলেন যে আমার জন্য কুরবানি করবে। হযরত আলী প্রতি বছর দুইটি পশু কুরবানি করতেন, একটি নিজের জন্য আর একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তো এই জন্য আপনিও আপনার মরহুমদের পক্ষ থেকেও করতে পারেন, অনুরূপভাবে আউলিয়ায়ে সালেহিনদের জন্যও করতে পারেন। আল্লাহ যাদেরকে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, তো তারা অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে হাদিয়া পেশ করবে। আর সাহাবায়ে কেরামদের জন্য, আহলে বাইতে আতহারদের জন্য অনুরূপভাবে আপনার মরহুমিনদের পক্ষ থেকেও আপনি কুরবানি করতে পারেন, আর করা উচিত, এটা তাদের জন্য ইসালে সওয়াব। আর সাধারণভাবে কুরবানির ক্ষেত্রে যে প্রশ্ন করা হয় যে মরহুমদের পক্ষ থেকে আমরা যে কুরবানি করি তার মাংস কি আমরা খেতে পারবো না খেতে পারবো না, তো এটার হুকুম হলো এটি যে আপনি যদি মরহুমদের ওয়াসিয়তের উপর কুরবানি করেন তাহলে মাংস আপনাকে সাদকা করে দিতে হবে, এগুলো আপনি নিজে খেতে পারবেন না। আর যদি মরহুমদের ওয়াসিয়ত না থাকে, এমনিতেই আপনি করতে চাচ্ছেন, তাহলে আপনার উপর মাংস সাদকা করা আবশ্যক নয়। আপনি যেভাবে সাধারণভাবে মাংস বণ্টন করেন, তিন ভাগে ভাগ করেন, তো সেটাও করতে পারেন। অনুরূপভাবে আপনি অধিকাংশ ঘরে রেখে দিতে চান কিংবা বেশিরভাগ আপনি বণ্টন করতে চান, এই অবস্থায় আপনার এটির অনুমতি রয়েছে। মুস্তাহাব হুকুম হলো এটি যে আমরা তিন ভাগে ভাগ করে মাংসের বণ্টন করব। যদি কেউ তিন ভাগ না করে তো সেও গুনাহগার হবে না।
মাশাআল্লাহ, বিস্তারিত মুফতি সাহেব আমাদেরকে উত্তর প্রদান করেছেন। মুফতি সাহেব, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এমন পশু যার স্ত্রী লিঙ্গ পুরুষ লিঙ্গ বুঝে আসে না, এমন পশুর কুরবানি হবে কি? জি মুফতি সাহেব, এ বিষয়ে কি বলবেন?
কুরবানি কি নর দিয়ে হবে না মাদি দিয়ে হবে? যেই পশুগুলো এমন যাতে পুরুষ এবং নারীর কোনো চিহ্ন নেই, না নর না নারী, তো এগুলো দিয়ে কুরবানি হবে না, সেই পশু কুরবান করা যাবে না। কুরবানি সেই পশু দিয়ে হবে যেটা স্পষ্টভাবে পুরুষ, অর্থাৎ ছাগল অথবা ছাগি। তো এমন পশু যাতে এই উভয় নিদর্শন নেই, তো এগুলো দ্বারা কুরবানি শরআন উচিত নয়। ওই প্রাণী তো অবশ্যই হালাল, কেউ এটা তার অনুষ্ঠান করে, খাওয়ার দাওয়ারে ব্যবহার করে, তো ঠিক আছে, ব্যবহার করুন। কিন্তু কুরবানির যে খাস পশু যেটাকে এই দোষ ত্রুটি থেকে মুক্ত হওয়া দরকার, তার মধ্যে এটি একটি দোষ যে যদি সে পশু যেটি তৃতীয় লিঙ্গ, অর্থাৎ না মুজক্কর না মুয়ান্নস, না নর না মাদি, তো সে পশু দ্বারা কুরবানি হবে না।
অত্যন্ত চমৎকার একটি প্রশ্নের উত্তর আমরা পেয়েছি। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই,
আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন। আমি জানতে চাচ্ছি জীবনে কয়বার হজ করা ফরজ?
মাত্রই আমরা উত্তর শুনেছি, তারপরেও যেহেতু প্রশ্ন চলে এসেছে, হয়তোবা আমার ভাই শুনে নিয়েছেন। জি মুফতি সাহেব, জীবনে কয়বার হজ করা ফরজ?
হজ এমন শারীরিক ইবাদত, অর্থাৎ শারীরিক ও আর্থিক, যে হজের মধ্যে মানুষের টাকাও খরচ হয় আর শরীরের এনার্জি শক্তি এগুলোও খরচ হয়। শরীয়তে মুতাহারা এটাকে জীবনে একবার ফরজ করেছেন, কিন্তু তাও প্রত্যেকের জন্য নয়, বরং যার কাছে এমন আর্থিক সামর্থ্য প্রতিষ্ঠা ইস্তেতাত রয়েছে তার জন্যই এটা লাজিম করা হয়েছে। প্রত্যেক মুসলমানের উপরে এটা আবশ্যিক করেননি। দেখুন এটা বেসিক আরকান ইসলাম থেকে। আর শরীয়তে মোতাহারা কিছু বিষয় তো প্রত্যেকের উপর রেখেছেন, তার মধ্যে ধনী গরিব কোনো পার্থক্য নেই। নামাজ সবাইকে পড়তে হবে, ধনী গরিব সবাইকে পড়তে হবে। রোজা গরিবেরও রাখতে হবে, ধনীরও রাখতে হবে। কিন্তু যেখানে জাকাতের কথা আসে সেখানে শুধু ধনী ব্যক্তি, ধনীরা তারাই জাকাত আদায় করবে, তাদের উপরেই আবশ্যিক। বরং তারা আদায় করে গরিবদের সাহায্য করবে, গরিবদেরকে দিবে, তাদের খাত বর্ণনা করা হয়েছে জাকাত আদায় করার। অনুরূপভাবে হজের বিষয়ে তো হজও আল্লাহ তাআলা সবার উপর রাখেননি, যার সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে শুধু তার উপর রেখেছেন। যখন এই আয়াতে মুবারকা নাজিল হয়েছিল, ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইত মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহর জন্য মানুষের উপরে সেই ঘরে হজ করা ফরজ যাদের সেখানে যাওয়ার সামর্থ্য আছে। মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যাদের সেখানে যাওয়ার সামর্থ্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে খুতবা দিলেন, হে লোকেরা হজ করো। এক ব্যক্তি আরজ করল, প্রতি বছর করতে হবে? তিনি চুপ রইলেন। ব্যক্তি পুনরায় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর করতে হবে? তিনি চুপ রইলেন। তিনি তৃতীয়বার প্রশ্ন করলেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, যদি আমি বলে দিতাম হ্যাঁ যে তোমাদেরকে প্রতি বছর হজ করতে হবে, তাহলে তোমাদের উপর আবশ্যিক হয়ে যেত আর তোমাদের এটার সামর্থ্য থাকত না, অর্থাৎ তোমরা কষ্টের মধ্যে পড়ে যেতে। তো এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত এই উম্মতের সাথে, যে তিনি আমাদেরকে কষ্ট থেকে বাঁচিয়েছেন আর একবার মাত্র জীবনে হজ ফরজ বলে ইরশাদ করেছেন, তাও সামর্থ্যবান ব্যক্তির উপরে, প্রত্যেকের উপরে নয়। হ্যাঁ অবশ্যই যদি গরিব ব্যক্তি কোনোভাবে হজ করে নেই, সেখানে পৌঁছে গেল, হজ করে নিল, অথবা তাকে কেউ পাঠিয়ে দিল যে তুমি যাও হজ করে আসো, তো এই অবস্থায়ও তার ফরজ হজ আদায় হয়ে যাবে। যখন সে সাধারণ হজের নিয়তে হজ আদায় করছে, ফরজের নিয়তে হজ আদায় করছে। অবশ্য যদি নফলের খাস নিয়ত করে সে যায়, তো এটা তার নফলই হবে এবং দ্বিতীয়বার যখন তার ইস্তেতাত হবে তখন তাকে ফরজ আদায় করতে হবে। এই জন্য যদি কেউ কাউকে পাঠায়ও, তো তার উচিত হল সে নিজের ফরজ হজ আদায় করবে। যদি প্রেরণকারী তাকে হজ্জে বদলের জন্য না পাঠান, অতপর হজ্জে বদল থেকে এই হজকারীর হজের ফরজ আদায় হয় না। হজ্জে বদলের বিষয়াদি আলাদা, আর এটা তার পক্ষ থেকে হজ হবে যার পক্ষ থেকে সে হজ্জে বদল করছেন। এই জন্য গরিব হোক কিংবা আমির, জীবনে কেউ যদি একবার হজ আদায় করে নেন তাহলে ফরজ আদায় শেষ হয়ে যাবে। এরপর যতবার সে করুক না কেন সেটা নফল হজ। আর কোনো ধনী ব্যক্তি যতটুকু সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন, চাই সে প্রতি বছর যাওয়ার সামর্থ্য রাখুক, কিন্তু সে যায় না, একবার হজ আদায় করে এখন আর যাচ্ছেন না, তো গুনাহগার হবেন না, কেননা তিনি ফরজ হজ আদায় করে নিয়েছেন। তো এই জন্য মূল কথা হলো এটি হজের ফরজ জীবনে একবার, তাও সেই ব্যক্তির উপরে যার কাছে সামর্থ্য শক্তি মজুদ রয়েছে। হজের যে শর্তসমূহ রয়েছে তা তার মধ্যে মজুদ থাকলে, তো একবার তার ফরজ হজ আদায় করা এটা আবশ্যিক। যেই বছর তার মধ্যে শর্ত পাওয়া যাবে, সামর্থ্য থাকবে, শক্তি মজুদ থাকবে, এখন এটাকে দেরি করা, মুয়াখর করা, এটা শরআন জায়েজ নেই, কেননা শরীয়তের প্রতিবন্ধকতা ছাড়া হজ করতে দেরি করা এটা গুনাহের কাজ। কিন্তু যখনই সে হজ আদায় করবে, তো সেটাকে হজ আদায় বলা হবে, হজকে কাজা বলা যাবে না।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফতি সাহেব অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদেরকে উত্তর দিয়েছেন যে হজ কাদের উপর ফরজ রয়েছে। জীবনে একবার যারা সম্পদশালী বিত্তশালী হজ করার সামর্থ্য রাখে তাদের উপর হজ ফরজ রয়েছে। হজের কিছু ফজিলত যদি বলে দিতেন মুফতি সাহেব, তাহলে আমরা উপকৃত হতাম। জি মুফতি সাহেব,
দেখুন এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি জিলহজের চাঁদ দেখবে আর তার কুরবানি করার ইচ্ছে তাকে, তো সে নিজের চুল, নখ ইত্যাদি ফেলবে না, এটা তার জন্য মুস্তাহাব হুকুম, তার উপর আমল করবে। আর এটা তার কুরবানি করার পরে, জি হ্যাঁ, কুরবানি করার পরে সে আমল করবে, চুল কাটবে, নখ কাটতে পারবে, এটা মুস্তাহাব আমল। কিন্তু এর মধ্যে যদি কেউ চুল কেটে নিল অথবা নখ কেটে নিল, তো সে গুনাহগার হবে না। হ্যাঁ অবশ্যই 40 দিনের উপরে নখ রাখা, অনুরূপভাবে নাভির নিচের লোম, বগলের লোম, এগুলো পরিষ্কার করা 40 দিনের আগে আগে করে নেওয়াই জরুরি। এখন কেউ ব্যক্তি নখ কাটার পরে এতদিন হয়েছে যে আর 10 দিন অপেক্ষা করলে, তো 40 দিন থেকে বেশি হয়ে যাবে। তো শরীয়ত এখন তার উপরে এটা আবশ্যিক করবে যে 40 দিনের মধ্যে সেগুলো কেটে নিবে। সে এখন 10 দিনের অপেক্ষা করবে না, আর এটা এমনিতেই সুন্নাত তরিকা এটাই, প্রতি সপ্তাহে পরিষ্কার পরিচ্ছন্নতার এই কাজগুলো করে নেওয়া। যদি সাপ্তাহিক না পারেন তো 15 দিনও করুন, কিন্তু সর্বোচ্চ এটার সময় 40 দিন। এর উপরে গেলে তো সে গুনাহ গার হবে। এই জন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি 40 দিন কন্টিনিউ না হয় তো সে এই 10 দিন অপেক্ষা করে নিবে, এটাই মুস্তাহাব আমল, যাতে তার এর নেকি অর্জন হয়। কিন্তু যদি সে 10 দিন অপেক্ষা করে তো 40 দিনের উপরে সময় অতিবাহিত হয়ে যাবে, তো তার জন্য শরীয়তে জায়েজ নেই। তার জন্য হুকুম হলো এটা যে সে তার নখ অপ্রয়োজনীয় লোম অবশ্যই কেটে নিবে। আর ওই ব্যক্তি যে কুরবানির সামর্থ্য রাখে না, যদি ওই ব্যক্তিও মুস্তাহাবের উপরে আমল করে, মুস্তাহাবের উপর আমল করবে, তো তার ইনশাআল্লাহ কুরবানির নেকি পাবে, সওয়াব পাবে। যদি কারো কুরবানির সামর্থ্য না থাকে তাহলে তাকে আমি এই পরামর্শ দিব যে অনেক সহজে কুরবানির সওয়াব নেকি আপনি এভাবে পেয়ে যাবেন, চুল না কেটে, নখ না কাটার মাধ্যমে। এটা হাজিদের সাথে সাদৃশ্য। হাজিরা যখন হজে থাকে তখন চুলও কাটতে পারে না, ওই সময় নখও ফেলতে পারে না, তো এটা তাদের সাথে সাদৃশ্য। এটার কারণে আল্লাহ আমাদেরকে পুরস্কার দান করবেন। মূলত এটি মুস্তাহাব আমল। যদি কোনো ব্যক্তি এই 10 দিনের মধ্যে চুল কাটে অথবা নখ কাটে তো তার কোনো গুনাহ হবে না, অবশ্য সওয়াব থেকে মাহরুম হবে।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত চমৎকার হজের ফজিলত আমাদেরকে বলেছেন। আল্লাহ তাআলা হজ করে আমাদেরকে এই ফজিলত অর্জন করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় একেবারেই স্বল্প রয়েছে, বিদায় নেবার সময় হয়েছে। যারাই এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন, অনুরোধ করব আপনারা এই পবিত্র মাসের পবিত্র দিনের মাদানী চ্যানেলের যে সকল অনুষ্ঠান রয়েছে সে সকল অনুষ্ঠান অবশ্যই দেখুন। শুধু নিজে নয়, নিজের পরিবার পরিজনকে নিয়ে মাদানী চ্যানেলের সাথেই থাকুন, অন্যান্য জনদেরকেও মাদানী চ্যানেল দেখার উৎসাহ প্রদান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার রহমত বরকত নিয়ামত দ্বারা ধন্য করুক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে তার সন্তুষ্টির জন্য প্রতিটি ইবাদত করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিগিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রশ্ন জ্ঞানীর চাবি, প্রশ্ন জ্ঞানীর চাবি, প্রশ্ন জ্ঞানীর চাবি, প্রশ্ন জ্ঞানীর চাবি।